الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: بزرگان محترم، اللہ رب العالمین دیا کرے محبت کرے ہمادر کے تر گھرے دینر کسو آلوچنا سنتر کسو مذاکرہ شنار توفیق دان کرسن. الحمدللہ এটা এমন একটা আমল যে এর দ্বারা মানুষের জিন্দগি গড়ে। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, একটা খাস উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। আমরা ভোগ বিলাস করব, দামি দামি গাড়িতে চড়ব, উচ্চা উচা বিল্ডিং বানাইব, মন্ত্রী এমপি হব, এগুলো সব শয়তানের ধোঁকা। এর মধ্যে কোনো কামিয়াবি নেই, আখরাতের কোন লাভ নেই। কম মন্ত্রী হয়ে গেল তো আখরাতের কি লাভ? তার হিসাব সহজ হয়ে যাবে? কেউ গ্রাজুয়েট হয়ে গেল তো কবরে কি কাজে আসবে? কেউ 120 তলা বিল্ডিং বানালো, কি হবে আল্লাহর কাছে? কোন দিক দিয়ে আসানি হবে? কেউ 5 কোটি টাকা দামের গাড়ি চড়ল তো ফেরেশতারা তাকে কি ভিন্ন সম্মান দিবে? অনর্থক জিনিসের পিছনে আমরা দৌড়াইতেছি, ভ্যালুলেস আমরা যার পিছনে দৌড়াইতেছি এটা একদম অনর্থক। ইংরেজি তালিমের এটাই বৈশিষ্ট্য। ইংরেজরা যে সিলেবাস দিছে, এই সিলেবাসটার এটাই বৈশিষ্ট্য, যত অনর্থক জিনিস আছে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করবে। বিশ্বকাপ বলার সময় এমন ভাবে বলে যে একদম চোখ উল্টায় ফেলে, এমন ভাবে প্রকাশ করে যে এটা যে দেখল না তার জিন্দগির তো আর কোন দামই নেই, এ দুনিয়া আসাটাই বৃথা হয়ে গেল, বিশ্বকাপ দেখে নাই সে, দুনিয়া কি করতে আসছে? দুনিয়াদাররা বিশ্বকাপকে এরকম মনে করে। আমাদের এক বন্ধু লোক ছিল, ইন্তেকাল হয়ে গেছে, আলহাজ ভাই আলী আকবর রহমাতুল্লাহ আলাই, উনি এক যুবককে পথে পাইছে, দাওয়াত দিছে, চলো ভাই ইশার নামাজ জামাতের সাথে পড়ে আসি, ইশার নামাজ জামাতের সাথে পড়ে আসি। সেই যুবক হতভম্ব হয়ে গেছে, ওনার চেহারার দিকে তাকাইতেছে, যে চাষা মিয়া বলে কি ও চাষা আপনি কিছু জানেন টানেন না? না কি হয়েছে? কার বিশ্বকাপ শুরু হয়ে গেছে আপনি জানেন নাই? না আমি তো বিশ্বকাপ সম্পর্কে কিছু জানি না। কেন শুরু হয়ে গেছে তো? অর্থাৎ সে বুঝাইল যে এখন এমন একটা জিনিস শুরু হয়ে গেছে, সেটা বাদ দিয়ে ঈশান নামাজে যাওয়া এর কোন অবকাশ নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। এই আমাদের ঢাকার আমার সামনে 1-2 কিলোমিটারের মধ্যে ঘটনা, তার কাছে ঈশান নামাজ থেকে বিশ্বকাপ জরুরি। এই হল ইংরেজদের সিলেবাস, যত ফালতু জিনিস, অনর্থক জিনিস, কোরআন হাদিসে যার কোন ফজিলত নেই, যার কোন সওয়াবের কথা নেই, সেখানে সময় নষ্ট করতেছে। আর কোরআন হাদিসে যেগুলো করতে বলা হয়েছে সেগুলোতে তার কোন আগ্রহ নেই, জজবা নেই, আবেগ নেই, তার কাছে খুবই কম দামি জিনিস। এগুলো তো মোল্লা মৌলবীদের কাজ, নামাজ পড়া, রোজা রাখা, তবলিগ করা, এগুলো মোল্লা মৌলবীরা করবেন, আমরা তো অন্য কাজ আছে। তাদের দাওয়াত দিতে গেলেও এই কথা বলে, তবলিগ জামাত যদি তাদেরকে দাওয়াত দিতে যায় আসেন মসজিদে ইমান এখানের কথা হইতেছে, এটা আপনিও বসেন, ইমান তাজা করেন, তখন তারা এই কথাই বলে যে আমার তো সময় নেই, আমি খুব ব্যস্ত মানুষ, আমি এখন যেতে পারব না। তার সে ব্যস্ততাটা কি? একথা বলে যে সে আসলো না, আপনি এখন যে খবর নেন, সে যে বলল আমি খুব ব্যস্ত, আমার মসজিদে যে ইমানি আলোচনা শোনার সুযোগ নেই, একথা বলার পরে সে কি জরুরি কাজে লিপ্ত হয়েছে? সে জরুরি কাজটা খবর নেন, দেখবেন হয় ক্যারাম বোর্ড খেলতেছে, না হয় টেলিভিশন দেখতেছে, না হয় বিশ্বকাপ দেখতেছে, এই হল তার জরুরি কাজ, যে জরুরি কাজের কারণে সে মসজিদে আসতে পারে। এই ব্যালেন্সটা কোথেকে পয়দা হলো তার? মসজিদে আসার গুরুত্ব নেই, ক্যারাম বোর্ড খেলার গুরুত্ব আছে, কোথেকে পয়দা হয়েছে? বাপ মা তারা বলছে এই কথা, গলত সিলেবাস পড়ছে, ওখানে জিন্দগি বরবাদ করছে, ওখানে এই ধ্যান ধারণা পয়দা হয়েছে, এটা খুব দরকার। ক্যারাম বোর্ড খুব জরুরি জিনিস। তারা যুক্তিও দেয়, টেলিভিশনে তারা অনেক কিছু শিখার আছে। কি শিখার আছে? তা সমস্ত গুনার আড্ডাখানা, সমস্ত নির্লজ্জ কাজের কাজের আড্ডাখানা, আল্লাহ নাফরমানের আড্ডাখানা, কি শিখার আছে? এখানে শিখার আছে শয়তানি। কি শিখার আছে? শয়তানি। ওটা নিয়মিত দেখলে সে হাইজ্যাক করা শিখবে, হ্যাঁ, গাড়ি লুট করা সে শিখবে, ব্যাংক ডাকাতি করা শিখবে। এই হলো কাজের জিনিস। আমাদের শিক্ষণীয় আছে, এই শিক্ষণীয়, এই হল ব্রিটিশ সিলেবাস যা সারা দুনিয়াকে গ্রাস করে ফেলছে, সারা দুনিয়াকে গ্রাস করে ফেলছে। দুনিয়ার একটা একটা সরকার এই এমন একটা অপদার্থ সিলেবাস জাতিকে পড়ানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করতেছে। প্রত্যেক দেশের গভর্নমেন্ট এই অপদার্থ সিলেবাসটাকে তার দেশের ছেলেপেলেকে পড়ানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করতেছে। ওই সিলেবাসে সুরা ফাতিহা পড়ার কথা নেই, কোরআন শরীফ সহি করার কথা নেই, ইমানের কথা নেই। কিসে ইমান নষ্ট হয়ে যায়? কুফুর শেরেক, কুফুর শেরেকের কথা নেই। সেখানে আছে সুদ কষা, ঘুষ কষা, দুধের মধ্যে পানি মেলানো, বানরের থেকে মানুষ হয়েছে, তারপরে জনসংখ্যা জাতির এক নম্বর সমস্যা, জনসংখ্যা জাতির নাকি এক নম্বর সমস্যা। অথচ জনসংখ্যা দিয়েই তো অনেক দেশ পুরা দুনিয়াকে টিক্কা দিচ্ছে। জনসংখ্যাকে যদি মানুষ বানানো যায়, সে দেশ সবাই উপরে থাকবে, আর জনগণকে যদি মানুষ বানানো না যায়, সব হাইজাকার লুটেরা হেরোঞ্চি প্রেম প্রীতি এগুলো লোক যদি তৈরি হয়, তো সেই জাতি দিন দিন ধ্বংস হয়ে যাবে। সে জাতি কোনদিন উন্নতি করতে পারবে না। এই জন্য আমি বলে থাকি যে কথা তো সবাই বলে, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ব্যাখ্যা দিয়ে বলে না কোন শিক্ষা। লর্ড ম্যাকেলের শিক্ষা না কোরআন সুন্নাহ শিক্ষা? জাতির মেরুদণ্ড কি লর্ড ম্যাকেলেরটা? এক নম্বর তো ইমান নষ্ট হয়ে যায় যখন সে বিশ্বাস করবে যে বানরের থেকে মানুষ হয়েছে, বানরের থেকে তো তার ইমানই নষ্ট হয়ে গেল। যখন সে লজিকের বইতে পড়বে সর্বকালে সত্য বলতে কিছু নেই, তার ইমানই নষ্ট হয়ে গেল। যখন সে আল্লাহর দেওয়া জনসংখ্যাকে এক নম্বর মুসিবত মনে করবে, তো আল্লাহর সাথে লড়াই, আল্লাহর সাথে লড়াই, সে কি আগে বাড়বে? তো ধ্বংস হয়ে গেল। এজন্য আমাদের চিন্তা করতে হবে। আমরা যে স্রোতে গা ভাসাই দিয়েছি, স্রোত যেদিক যাইতেছে আমরাও সেদিক যাইতেছি। স্রোত হল মহিলাদের উচ্চশিক্ষিতা করতে হবে, তাদেরকে দেশের উন্নয়ন কাজে লাগাইতে হবে। এই উভয় স্লোগান গলত, খোদাদ্রোহী। দুনিয়ার লাইনে মেয়েদেরকে যত উচ্চশিক্ষিতা করবেন তত তারা ভ্যালুলেস হয়ে যাবে, তাদের আল্লাহর কাছে এক পয়সা মূল্য থাকবে না। কোরআনে মুমিন মহিলাদের সম্পর্কে বলা হয়েছে আল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, তারা মুমিন মহিলা হবে, তারা সাদাসিধা হবে, চতুর হবে না, সাদাসিধা হবে, ভোলাভালা হবে। কিন্তু এখন যে লর্ড ম্যাকেলের সিলেবাস পড়ানো হইতেছে, এতে তো সাদাসিধা থাকে না, অনেক চতুর হয়ে যায়, অনেক চালাক হয়ে যায়, স্বামীকে ধোকার মধ্যে রাখে, স্বামীকে ধোকার মধ্যে রাখে, তার অভিনয় স্বামী বুঝতেও পারে না, তার অভিনয়, এটা অভিনয় শিখছে, ব্রিটিশ সিলেবাস থেকে অভিনয় শিখছে। এজন্য মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, যিনি গত শতাব্দীর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম, পুরো বিশ্বের মধ্যে বড় আলেম, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর, ফকিহুন নফস, তার একটা ফতোয়া আমি কোন কিতাবে আনছি, ইশাআতুস সুন্নাহ বা কোন কিতাবে, হ্যাঁ হয়তো আমি আনছি, উনি বলছেন যে মেয়েদেরকে এত বেশি দুনিয়াবি শিক্ষা দেওয়া নাজায়েজ লিখছে। আপনি ফতোয়াটা দেখেন না? ইলিয়াস রহমাতুল্লাহ পীর, যার থেকে বড় আলেম ওই জামানায় পুরা দুনিয়াতে কেউ ছিল না, ফকিহুন নফস। উনি বলেন স্বপ্নের নবীজি আমাকে একশো প্রশ্ন করছে, একশত প্রশ্ন করছে, আমি একশত প্রশ্নের উত্তর দিছি, আমার উত্তর শুনে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম খুশি হয়ে গেছে এবং আমাকে বলছেন তুমি ফতোয়া দিও, তোমার ভিতরে ফতোয়া দেওয়ার যোগ্যতা আল্লাহ দিচ্ছেন। নবীজি পরীক্ষা দিচ্ছেন কি আশ্চর্য কথা, তাই একটা দুটো প্রশ্ন করেন নাই, শরিয়াতের ব্যাপারে একশো প্রশ্ন করছে, উনি একশো প্রশ্নের একশো জবাব দিচ্ছেন। কি এমনি ফকিহুন নফস বলা হয়? এত বড় আলেম এমনি বলা হয়? তিনি ফতোয়া দিচ্ছেন মহিলাদের এত পড়ানো দুনিয়ার লাইনে নাজায়েজ, হারাম, আমরা হারাম কাজ করতেছি, আবার পড়ে আসার পরে মহিলাদের মূল দায়িত্ব কি? মহিলাদের মূল দায়িত্ব হল স্বামীর খেদমত, স্বামীর সংসার দেখাশোনা করা, এবং মৌলিক কাজ হল বাচ্চাদেরকে গড়ে তোলা, নিজের বাচ্চা, মহল্লার বাচ্চা, এদেরকে দিনই তালিম দিয়ে গড়ে তোলা। মা বোনরা হল মানুষ গড়ার কারিগর, মা বোনরা মানুষ গড়ার কারিগর, নিজের বাচ্চাকে গড়বে, আশেপাশে আরো অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের মায়েরা দিনই তালিম শেখে নাই, শেখে নাই তো শেখাইব কোথেকে? ওই বাচ্চাগুলোকে ডেকে নিতে হবে, নিয়ে ডেলি অল্প অল্প করে তালিম দিতে হবে, দিলে বাচ্চাগুলো দিনের তালিম পাবে। ছোটকালেই নবীজি সুন্নত শিখে ফেলবে, আল্লাহর অলি হয়ে যাবে, এদের দ্বারা দুনিয়া চমকায় যাবে, মানুষ হেদায়ত পাবে, সমাজে চুরি ডাকাতি হাইজাকারি সব বন্ধ হয়ে যাবে। চুরি ডাকাতি বন্ধ করার তরিকা কি র্যাব বাড়ানো না বাচ্চাদেরকে তালিম দেওয়া? আমাদের মাথায় আসছে র্যাব বাড়াই দাও, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কশ্চিন কালো র্যাবের মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ও নিজেই নেমে যাবে গভীর রাত্রে লুটপাট করতে, ওর দ্বারা কোন নিরাপত্তা হবে না। এদিন আল্লাহ ওটা শিখায়নি, আল্লাহ শিখাইছে সব বাপ মায়েরা দায়িত্ব নাও, তোমাদের বাচ্চাদেরকে দিনই তালিম দিবা, তাহলে এরা দুনিয়াতেও তোমাদের খেদমত করবে, জাতির খেদমত করবে, এবং তোমাদের কবর আজাব মাফ হয়ে যাবে, এবং হাসরের ময়দানে ওই সন্তানের ওসিলায় তোমরা উচ্চ মানের জান্নাত হাসিল করবা। দুনিয়া তো লাভ, কবরও লাভ, হাসরের ময়দানও লাভ, কিন্তু এই লাভটা আমাদের মাথায় ঢোকে না, আমাদের মাথায় ঢোকে না, আমাদের মাথায় ঢোকে দুনিয়া, ব্রিটিশ সিলেবাস সবাইকে দেখে, সবাইকে দেখে দেখে ওই একিন পয়দা হয়ে গেছে, ওইটা পড়াইতে পারলে কামিয়াব, অথচ ওইটা পড়ে লাখ লাখ ছেলেপেলে বেকার বসে আছে। ব্রিটিশ সিলেবাস পড়ে লাখ লাখ ছেলেপেলে, সরকার তো মেয়েদের চাকরি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এনজিরাও দায়িত্ব নিচ্ছে মেয়েদের চাকরি দেওয়ার, সবাই মহিলাদেরকে আগে বাড়াই দিচ্ছে, কিন্তু সমাজের লাখ লাখ ছেলে পেলে উচ্চ শিক্ষিত হয়ে যে বেকার বসে আছে, কোন কাজ নেই, কোন কাজ যখন থাকবে না আর বেকার বসে থাকবে, তো সে চুরি ডাকাতি করবে না, খুন খারাপি করবে না, নারীদের ইজ্জতের উপরে হামলা করবে না? এই সমস্যা তো আমরাই সৃষ্টি করতেছি। মহিলাদের আল্লাহ বানাইছে মানুষ তৈরির কারিগর, মহিলা মহলে দাওয়াত তালিমের কারিগর, আমরা তাদেরকে সেই কাজে না লাগাই পুরুষের দায়িত্বে নিয়ে আসতেছি, পুরুষরা যে দায়িত্ব পালন করবে ওখানে মহিলাদেরকে বসাইতেছে, পুরুষরা বেকার হয়ে যেতেছে, পুরুষরা যখন বেকার হয়ে যেতেছে সমাজে চুরি ডাকাতি হাইজাকারি জেনা ব্যভিচার খুন খারাপি প্রেম প্রীতি যত ফালতু জিনিস আছে এগুলো বাড়তেছে, এগুলো বন্ধ করার কোন ব্যবস্থা হইতেছে না। যত দিন যাইতেছে তত মহিলাদেরকে আগে বাড়ানো হয়েছে চাকরি বাকরি সব দিক দিয়ে, আর বেকার ছেলেগুলোকে কোনো কাজে লাগানো হইতেছে না। মানুষ কাজে থাকলে সে অকাজ করে না, সরকার এত ছেলেপেলেকে পড়াইতেছে চাকরি দেওয়ার লোভ দিয়ে, কিন্তু অর্ধেকও কাজে লাগাইতে পারতেছে না, সব বেকার বেকার, শুধু বেকার বাড়াইতেছে। তাও মহিলাদেরকে চাকরিতে না নিয়ে এদেরকে নিত, কিছুটা ব্যালেন্স হত, সেই সুযোগটাও নেই। মহিলাদের না নিয়ে এদেরকে নিত, কিন্তু সেই সুযোগটাও নেই, যে কারণে সমাজে শান্তি নেই, আমাদের গোড়ায় ফিরে আসতাম। মহিলাদেরকে মূল দায়িত্বে ফিরে আনতে হবে। আজকাল পরিবেশ এরকম নষ্ট হয়ে গেছে, আমরাই যাই, পরিবেশ তো আর একা নষ্ট হয় না। যে মেয়েরা একে তো উচ্চ শিক্ষিত হয়, যেটা নাজায়েজ কাজ, দুই নম্বর তারা মনে করে ঘরে বসে থাকা এটা একটা ত্রুটি। মেয়েরা উচ্চ শিক্ষিত হওয়ার পরে ঘরে বসে থাকাকে ত্রুটি মনে করে, আমি এত বড় পড়ালেখা করলাম, হ্যাঁ মাস্টার্স অনার্স করলাম, এখন যে আমি অ্যাডভোকেটগিরি না করি বা একটা স্কুল কলেজে না পড়াই, তা তো আমি একটা বেকার হয়ে গেলাম। কাজে সে মনে করতেছে বাইরে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চাকরি বাকরি করা, এটা হলো সে মনে করতেছে ইজ্জতের জিনিস। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চাকরি করা ইজ্জতের জিনিস, এবং এতে নাকি দেশের উন্নতি হয়। কারে যে উন্নতি বলে আর কারে অবনতি বলে এটা বোঝার মতো মাথাও আমাদের নেই। মহিলারা ময়দানে নামলে উন্নতি হয় না, জেনার ব্যবসার বাড়ে, তো জেনার ব্যবসার বাড়লে আল্লাহ বরকত বেশি করে দেয় না গজব বেশি করে দেয়? তো যে দেশে গজব নাজেল হয় সে দেশ কিভাবে উন্নতি করবে, সে দেশের লোক কিভাবে শান্তি পাবে? তাহলে মেয়েদের এই টেন্ডেন্সি, এই মনোভাব যে আমি যদি স্বামীর সংসার দেখাশোনা করি, স্বামীর ঘর গুছাই, ছেলে পেলেগুলোকে মানুষ করি, তাহলে তো আমার পড়াশোনার কোনো অর্থ থাকল না, পড়াশোনার কোনো অর্থ থাকল না। আর যদি আমি সচিবালয়ে চাকরি করতে পারি, দিল্লি আমাকে দোতলা বাসে করে নিয়ে দেয় আর দোতলা বাসে দিয়ে দেয়, তাহলে কত বড় ইজ্জতের জিন্দেগি। নাউজুবিল্লাহ, এটা ইজ্জতের জিন্দেগি? তুমি পর পুরুষের মনোরঞ্জন করতেছ আর কয়টা টাকা আনতেছ? ইংরেজ শয়তানরা শিখাই দিছে এইটা কামিয়াবি, আর তুমি এটাকে কামিয়াবি মনে করছ? তুমি আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহ রসুলকে বিশ্বাস করো না, তারা কি এটাকে কামিয়াবি বলছে? কোন মহিলার বিনা ঠেকায় ঘরের থেকে বের হওয়া যায় গেছে? কোন মহিলার জন্য বিনা ঠেকায়, এটা হলো ঠেকা, ডাক্তার দেখাইতে হবে, বাপ অসুস্থ একটু দেখতে দিতে হবে, ঠেকা হলে বের হওয়া জায়েজ হয় পর্দা করে। চাকরি কোনো ঠেকার মধ্যে না, চাকরি তো নাজায়েজ কাজ, ইসলামের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। ইসলামের দৃষ্টিভঙ্গি হল স্বামী মেহনত করবে, আল্লাহ তার একার মেহনতে এই পরিমাণ বরকত দিবেন, পুরা পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবে যদি তারা আল্লাহর পথে থাকে, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলে। একজনের কামাই দিয়ে পুরা পরিবার চলবে, বিবি নামানোর দরকার নেই, চাকরিতে মেয়ে পাঠানোর দরকার নেই, বোন পাঠানোর দরকার নেই, এগুলো কাফেরদের দৃষ্টিভঙ্গি। মহিলাদেরকে চাকরিতে পাঠানো কাফেরদের দৃষ্টিভঙ্গি, তাদের তো কোনো খোদা নেই, নাস্তিক বলে আমরা খ্রিস্টান, আসলে সব নাস্তিক, এদের কোনো খোদা নেই। তারা মহিলারা চাকরি করে, কিন্তু আমরা তো একটা আল্লাহকে বিশ্বাস করছি, এটাও বিশ্বাস করছি তিনি রেজেকের মালিক, দ্বিতীয় কেউ রেজেকের মালিক না, আমি তার পথে থাকি।
তিনি তো আমার বিবিকে নামাইতে বলে নাই চাকরিতে, আমার মেয়েকে নামাইতে বলে নাই, পাঠাইতে বলে নাই, তাহলে মেয়েরা তো ডেলি বের হইতেছে, এটা তো জাহেলিয়াত। জাহেলিয়াত কোরআন আসতে ওলা তাবার রাজনা তাবারুজাল জাহেলিয়াত উলা, তোরা জাহেলিয়াতের জামানার মতো সৌন্দর্য প্রদর্শনী করে বাড়ির বের হয়েও না। আল্লাহ কোরআনে পাকে মানা করতেছে, তো যেসব মেয়েরা চাকরি করে তো এটাই করতেছে। কোরআনে যেটা মানা করা হয়েছে সাজে গুজে বের হয়েও না সেই কাজটাই করতেছে। আল্লাহর গজব দাওয়াত দিচ্ছে, আল্লাহর লানত দাওয়াত দিচ্ছে তারা। এই অবস্থায় টাকা আনতে পারে, শান্তি আনতে পারবে না, তার ছেলেপেলে একটা মানুষ হবে না, ছেলেপেলে সব চরিত্রহীন হয়ে যাবে। কারণ যিনি চরিত্রওয়ালা বানাবে উনি তো বাড়িতে নেই, উনি তো অফিসে, আর এরা মানুষ হচ্ছে কাজের বুয়ার কাছে। তো কাজের বুয়া কি তালিম তরবিয়াত দিবে, কি তালিম তরবিয়াত দিবে? তারা কতগুলো গালি শিখাবে, চুরি শিখাইবে, সততা শিখাইবে, তাদের কাছে কি শিখবে? এই জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, গুনে ধরা সমাজ। এর একমাত্র রাস্তা আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ যারা বলছে মহিলারা ঘরে থাকবে, মহিলারা বাচ্চাদেরকে আল্লাহওয়ালা বানাই দিবে, কত বড় পোস্ট তাদের, তারা মানুষ তৈরি করে, জন্ম দেয় না, খালি তৈরি করে, মানুষ তৈরি করে। সে মানুষ তৈরির কারিগর আপনি লাগাইছেন ফালতু কাজে, এটা প্রেসিডেন্টকে যদি আপনি দারোয়ানের দায়িত্ব দেন হবে? তো লোক প্রেসিডেন্টগিরি করে, তাকে ধরে আনে আপনি এক অফিসার দারোয়ান বানাই দিলেন, প্রেসিডেন্ট কি দারোয়ানগিরি করতে পারে? তার জন্য সাজে। তো মানুষ তৈরির কারিগর ছিল, সে দায়িত্ব থেকে সরায় সে অন্য পুরুষদের সাথে মিলে কাজ করতেছে, যে কাজ আমাদের ছেলেরা করতে পারত, লাখ লাখ ছেলেরা যুবক তারা করতে পারত। কিন্তু ইংরেজরা আমাদেরকে ধ্বংস করার জন্য এই স্কিমগুলো দিছে, নারীর ক্ষমতায়নের নাম দিয়ে এই গলত স্কিমগুলো আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। আর আমরাও কলুর বলদের মতো দুশ্মনদের সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতেছে। দুশ্মনদের প্রোগ্রাম, দুশ্মনরা আমাদেরকে ধ্বংস করার জন্য এগুলো দিছে। এইভাবে মহিলাদেরকে বাইরে আনো, জিনা ব্যবসার ব্যাপক হয়ে যাক, সমাজ হারামজাদা দিয়ে ভরে যাক, হালালজাদা কম হয়ে যাক। ওরা মনে করে তাহলে সেই জাতিকে দিয়ে তারা গোলামি করাইতে পারবে, ইংরেজরা ওই জাতিকে দিয়ে কি করতে পারবে? কিন্তু মুসলমান যদি মুসলমান থাকে, মুসলমান যদি আল্লাহওয়ালা হয়, মুসলমান যদি নবীর সুন্নতওয়ালা হয়, এই মুসলমান দিয়ে তারা গোলামি করাইতে পারবে। এই হল তাদের ভয়, আমাদের গোলামগিরি করবেন। এই জন্য একদিকে জনসংখ্যার ভয় দেখাই দিছে, জনসংখ্যা যেন না বাড়ে, আর একদিকে যে কটা আছে এ কটাকে মহিলা ঢুকাই দিয়ে দিয়ে চরিত্রহীন করতেছে। আজকাল স্কুল কলেজগুলোর কি অবস্থা, শিক্ষাঙ্গন বলা হয় অথচ এখন কি হয়ে গেছে, প্রেম কানন হয়ে গেছে। হ্যাঁ, টিচারদের যে রিপোর্ট আসতে থাকে পত্র পত্রিকায় হয়রান হয়ে যেতে হয়। টিচার টিচার টিচাররা ছাত্রীদের সাথে যে অবস্থা করতেছে, লজ্জায় জাতির মাথা নিচু হয়ে যায়। এই টিচার, একে টিচারি করার দায়িত্ব দেওয়া হয়েছে, এত বড় লম্পট, এত বড় জালেম, কিন্তু কোন শাস্তিও তো নেই, কিন্তু ফাঁসি দেওয়ার দরকার ছিল, এদিকে সঙ্গে সার করার দরকার ছিল, কোন শাস্তি নেই। এই জন্য ভাই আমাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, ফাফির রইল আল্লাহ, আল্লাহর দিকে যাও। দুনিয়াতে কবরে আখরাতে শান্তি চাও, আল্লাহর দিকে যাও। তো আমি ছোট্ট একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসের তর্জমা এরকম, মান আকালা তাইয়িবান, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে উম্মত হালাল খানা খাবে, হালাল খানা খাইতে হলে আপনার লেনদেন খুব পরিষ্কার রাখতে হবে, একটা লোক যেন না পাওয়া যায় যে আপনার কাছে দুই পয়সা পাবে, আপনি পান মানুষের কাছে, লোকেরা হয়তো দিচ্ছে না, এটা আখেরাতে আল্লাহ আদায় করে দিবে, আপনি পান কোন অসুবিধা নেই, আপনার কাছে দুনিয়ার কোন মানুষের জন্য দুই পয়সার দাবি না থাকে, আপনাকে এইভাবে চলতে হবে, আপনার লেনদেন পরিষ্কার করতে হবে, হকুল ইবাদতের দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে, আমি যেন কারো হক নষ্ট না, আমার কাছে কারোর জন্য পাওনা না থাকে, আখরাতে যেন নেকি দিতে না হয়, লেনদেন স্বচ্ছ হলে তখন রোজগারটা হালাল হয়, এই হাদিসে আমল হয়, লেনদেনই গলত, লেনদেনই গলত। কেউ ব্যাংকে চাকরি করে, চাকরি তো সই না, কেউ শেয়ার বাজারে চাকরি করে, ওই চাকরি হারাম, কেউ শেয়ার কেনা বেচা করে, এক জামানায় শর্ত সাপেক্ষে শেয়ার বাজারকে জায়েজ বলা হয়েছে, এক জামানায়, এখান থেকে আরো ২০ বছর আগে, কিন্তু এখন যে শেয়ার বাজার, এটা কোম্পানির যে সম্পদ আছে তার প্রতিনিধিত্ব করে না, সেপারেট হয়ে গেছে, আলাদা একটা ব্যবসা হয়ে গেছে। শরীয়তে শেয়ার বাজার আছে, কিন্তু সেটা ব্যবসায় লাভ হবে, শেয়ারের দাম বাড়বে, ব্যবসায় লাভ হয় নাই, শেয়ারের দাম কমে দেবে, বা যা ছিল তাই থাকবে, কিন্তু এখন তো তা হইতেছে না, এখন মূল ব্যবসার সাথে এই শেয়ারের কোন সম্পর্ক নেই, বহু কোম্পানির লসে আছে, অথচ তার শেয়ারের দাম বাড়তেছে, কোম্পানি লাল বাতি চলে গেছে, কিন্তু কৃত্রিম ভাবে কিছু ক্রেতা জোগাড় করে ওর শেয়ারের মূল্য বাড়ানো হয়েছে, সম্পূর্ণ জুয়া হয়ে গেছে বর্তমান শেয়ার বাজার, ফটকাবাজি জুয়া। যারা আমাদের এই ফতোয়া মানে নাই, তারা কিছুদিন আগে যে শেয়ার বাজার লুট হলো, সেখানে তাদের এক একজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে, অনেকে হার্ট ফেল করে মারা গেছে, হ্যাঁ, অনেকে হার্ট মানে অ্যাটাক করে প্যারালাইসিস হয়ে গেছে। আমাদের ফতোয়া মানে নাই, হ্যাঁ, হুজুরা কি বুঝে নাকি শেয়ার বাজার? হুজুরা বোঝে না, হুজুরদেরকে এতটা বেকুব মনে করা হয়, হুজুরা শেয়ার বাজার বোঝে না, অনেকে লাশ খেয়ে আমাকে বলছে হুজুর আপনি জুমার মসজিদে অনেক কইছেন, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন তো আমার এক চান্সে এক কোটি টাকা চলে গেল, এক কোটি টাকা চলে গেল, এক ধাক্কা এক কোটি টাকা চলে গেছে, একটা লোকের এক কোটি টাকা যদি চলে যায় তো সে হার্ট অ্যাটাক করবে না, সে প্যারালাইসিস হবে না, এই কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বুঝছে যে হুজুররা শেয়ার বোঝে, বুঝে শুনে কইছে আমরা হুজুরকে আন্ডার এস্টিমেট করছি, ভুল মূল্যায়ন করছি হুজুরকে। কিন্তু ততক্ষণে তো প্যারালাইসিস হয়ে গেছে, হুজুরের কথা মানার আগে কি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। এই জন্য এই হাদিসের যে পয়লা শর্ত মান আকালা তৈয়িবান, এখানে আপনাকে আপনাকে আমাকে বান্দার হকের দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে যে আপনার আমার দ্বারা যেন বান্দার হক নষ্ট না। কোন মানুষের জন্য আমার কাছে দুই পয়সা দাবি না থাকে, বরং কিছু টাকা এই নিয়েতে দান করা উচিত, কিছু টাকা এই নিয়েতে দান করা উচিত যে আল্লাহ যদি আমার কাছে কারো কোনো পাওনা থেকে থাকে যেটা আমার এলেমে নেই, আমার মনে নেই বা জানা নেই, এই টাকাটা আমি তার পক্ষ থেকে দান করলাম, এই সবটা তাকে দিয়ে দিও, এই নিয়েতে কিছু দান খরচ করা দরকার যদি থেকে থাকে। জানা মতো তো থাকার কোনো শুরুতই নেই, তা মুসলমান কোনোভাবেই মানতে পারে না যে আমার কাছে মানুষের দাবি থাকবে, হয় দিয়ে দেবে না তার পায়ে পড়ে ব্যবসায় নেবে, হয় পাওনা দিয়ে দেবে না পায়ে পড়ে মাফ করো, আমার দেওয়ার শক্তি নেই, আমাকে মাফ করে দাও। একটা কিছু করবে কিন্তু বোঝা, ঋণের বোঝা সে কান্দে রাখবে না। হকুল ইবাদ খুব খেয়াল রাখতে হবে, লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, লেনদেনের মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না। শরিয়াতে তাহাজ্জুদ পড়া ইশতেক পড়া জরুরি না, কিন্তু হকুল ইবাদ নষ্ট না করা, লেনদেন পরিষ্কার রাখা, যা কথা তাই কাজ, যা কথা ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক রকম ওয়াদা দেওয়া হয়, হুবহু ওয়াদা পালন করতে হবে, কইলেন একটা দিলেন একটা, ও তো পার্থক্য করতে পারলো না কি দিলেন, আপনি কি দিলেন, ও তো বুঝছে যে ঠিকই দিচ্ছেন, আপনি দুই নম্বরটা দিয়ে দিচ্ছেন ও বুঝবে কেমনে। এই জন্য লেনদেনে কথা রক্ষা করা, এই জন্য আল্লাহ তাআলা লেনদেনের বয়ান করতে দিয়ে এই শর্তটা জোর দিচ্ছেন, ফাল মুফুনা বিল আহাদ ইযা আহাদু, যখন তারা কাউকে কোনো কথা দিবে কথা তারা ষোলো আনা রক্ষা করে, কথা ষোলো আনা রক্ষা করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা মাল বেচবেন, তো একটা লোক আসছে সেটা দাম বলে গেছে, তো উনি ই করেন নাই, উত্তর দেন নাই, তার সাথে কথা দেন নাই যে তোমাকে দিব, উনি সময় চাইছে, সময় চাইছে, তুমি যে দামটা বলে গেলে আমাকে একটু চিন্তা করতে দাও, আমি এই দামে দিব কিনা চিন্তা করি, তুমি দুই একদিন পরে দেখা করো। এর মধ্যে উনি একাকি চিন্তা ভাবনা করছেন, কারো কাছে রিপোর্ট হয়তো নিচ্ছেন, তাতে এটা সাব্যস্ত হয়েছে যে এই দামটা বাস্তব ভিত্তিক, এই দামটা সে কম বলে নাই, সঠিক মূল্য সে বলছে। তো ওই লোকটা এখন আসে নাই, দুই একদিন পরে আসবে, কিন্তু উনি মনে মনে সাব্যস্ত করছেন যেহেতু লোকটা দাম ঠিক বলেছে, তো ও যখন আসে মালটা আমি ওর কাছেই বেচব, কাউকে বলেন নাই উনি, ওই লোকটাকেও বলেন না, ওর তো টেলিফোন মোবাইল ছিল না ওই জামানায়, তো মনে মনে রাখছে। এর মধ্যে আটটা লোক এসে গেছে ওই মাল কিনতে, শুনছে এখনো বেচা হয় নাই, এসে গেছে, সে আসে ডবল দাম বলছে, ডবল। এখন বলেন আপনি আমি কি করব আর ইমাম বুখারি কি করছে? আপনি আমি তো এই ব্যাখ্যা করব, আমি তো কথা দিয়ে নেই ওকে, সে দাম বলে গেছে ঠিক আছে, আমি তো কথা দিয়ে নেই আর এ ডবল বলতেছে, আমার তো ফাঁক আছে, তো এরে দেই। এই জামানায় কাউকে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, যত বড় হাদিসা হোক যে এই ক্ষেত্রে এই লোকটাকে দিবে না, কিন্তু ইমাম বুখারী দেয় নাই। কেন দেন নাই? উনি মনে মনে চিন্তা করতেছেন যদি ওই লোকটাকে কথা দেই নাই, কিন্তু আমি তো একটা নিয়ত পাকাপোক্তা করছি ওকে দিব, এটা আমার আল্লাহর দরবারে রেকর্ড হয়নি, আমার আল্লাহ জানছেন না, আমি ওকে দেওয়ার নিয়ত করছি। এখন যদি আমি এটা নিয়তটা পাল্টাই, যদিও মুফতিদের ফতোয়া জায়েজ, যদি কথা দেই নাই, মুফতিদের ফতোয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস, মুফতিদের ফতোয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস, তাকওয়া তো অনুমতি দেয়, তাহলে আল্লাহর দরবারে আমার নামে লেখা হবে তুমি ওয়াদা ভঙ্গকারী, তুমি মনে মনে একটা ওয়াদা করছিলে, কেউ জানে না আল্লাহ জানে, তুমি সে ওয়াদাটা ভঙ্গ করছো, আমি আল্লাহর দরবারে হাশরের ময়দানে ওয়াদা ভঙ্গকারী হয়ে উঠতে চাই না। ডবল লাভ পেয়ে উনি তাকে দিলেন না, ওই প্রথম যে বলে গেছে তাকে দিলেন। তাহলে কি পরিমাণ বান্দার হকের কথা খেয়াল করলেন, কি পরিমাণ বান্দার হক এর প্রতি গুরুত্ব দিলেন, বুঝতে হবে। আমরা নফলে আগ্রহী, ইশরাক পড়তে রাজি আছি, প্রত্যেক রমজানে উমরা করতে রাজি আছি, হ্যাঁ, কিন্তু লেনদেন সই না, লেনদেনে অনেক গলত। একজনের ফতোয়া নিতে করলাম, তুমি তো আমার সাথে সম্পর্ক রাখো, তো তোমার ব্যবসাটা ঠিক আছে কিনা ফতোয়া নাও, ফতোয়া নিচ্ছি, এখানে দেখা গেল বহু ভুল, বহু ভুল। একজনের প্রত্যেকের উচিত যে যে লাইনে আয় রোজগার করতেছে তার লাইনটা ফতোয়া বিভাগে পেশ করা, যাতে কোনো ভুল থাকলে, হারাম থাকলে মুফতি সাহেবরা ধরাই দিবে, দিয়ে বিকল্প রাস্তা বলে দিবে, এটা এইভাবে করেন না এইভাবে করেন। শরীয়ত কাউকে আটকায় না, হয়তো একটা রাস্তা বন্ধ করে দিবে, আটটা রাস্তা আপনাকে বলে দিবে, ওইভাবে না এইভাবে করেন। তারাবির টাকা দেওয়া হারাম, কিন্তু যদি তারাবির টাকা না দিয়ে খতমের দিন ছাড়া অন্য সময় হাফেজ সাহেবকে আপনি ব্যক্তিগত হাদিয়া দেন, সেটা কি হারাম? একই টাকা, কিন্তু খতমের টাকা হিসেবে দিলে হারাম, হারাম পয়সা দিলেন, হারাম খাইল। আবার খতমের দিন বাদ দিয়ে অন্য কোন সময় বললেন হাফেজ সাহেব আপনাকে মহব্বত করি, এই 500 টাকা 1000 টাকা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া, তাহলে কি সম্পূর্ণ জায়েজ? সম্পূর্ণ জায়েজ না, যে সর্বোত্তম খরচ। কোরআন শরীফের একটা আয়াত আছে যে তোমরা যে খরচ করো সবচেয়ে উত্তম পাত্রকে, তোমরা যে আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো, এর উত্তম পাত্রকে, লিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরজ ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফ, বলতে যে উত্তম পাত্র হল যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ আছে, আল্লাহর রাস্তায় তার ব্যবসা করার যোগ্যতা আছে, বিভিন্ন হালাল ভাবে ইনকাম করার তার বুদ্ধিসাধ্য আছে, জ্ঞান বুদ্ধি আছে, হাত পাও ঠিক আছে, কিন্তু সে দিনের খেদমতে ব্যস্ত থাকার কারণে ব্যবসার লাইনে যাইতে পারতেছে না, দুনিয়াবি কোন চাকরি বাকরি করতে পারতেছে না, দিনের খেদমতে আবদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তৃতীয় পারায় যে এই লোকটাকে যদি তুমি দাও এটা হল সর্বোত্তম খরচ, সবচেয়ে ফজিলত হল এইটা। ও সিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা আবদ্ধ হয়ে গেছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ, আল্লাহ আরো বলতেছেন এই লোকগুলোকে জাহেলরা ধনী মনে করে। ইয়াহসাবুহুমুল জাহিলু, বাংলা জাহেল কয় না, এটা কিন্তু আরবি শব্দ, কোরআন শরীফ ব্যবহার হয়েছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, জাহেলরা এই লোকগুলোকে ধনী মনে করে, কেন মিনা তাআফুফ, এই জন্য যে কারো কাছে চায় না, কারো কাছে নিজের হাজত পেশ করে না, কষ্ট করে চলে, কষ্ট করে চলে, হাজত আল্লাহর কাছে বলে। তো না বলার কারণে পয়সা লাকি মনে করে, হুজুর খুব ভালো আছে, ওনার জামা তামার থেকে চকচকা, আর হুজুর তো পান টানো খায়, দেখা যাবে খুবই প্রফুল্ল, হ্যাঁ ওনার কোন প্রয়োজন নেই। কিন্তু এগুলো গলত, তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ বলতেছে তুমি গভীরভাবে লক্ষ্য করলে বুঝবা যে না আসলে তার জরুরত আছে। এই টাইপের লোকদের পিছনে খরচ করা সর্বোত্তম সওয়াবের কাজ, ফকির মিসকিনের থেকে কোটি কোটি গুণ বেশি সওয়াব। তাই বলতেছিলাম আপনি হাবেশ সাহকে তারাবির কথা বলে দিয়েন না, আপনি মহাব্বতের কথা বলে দেন। হাবেশ সাহ আপনাকে মহাব্বত করি, আর মহাব্বতের আলামত হল কি, হাদিয়া। সে হাদিয়াও কি দিবেন, আমাকে বুঝবো তো একটা কিছু নিয়ে আস, সহি তরিকা না, সেটা আপনি যেন নিয়ে আসলেন, দেখা গেল ওটা তার ঘরে অনেকগুলো পড়ে আছে, আপনি যেটা নিয়ে আসছেন তার ঘরে অনেকগুলো পড়ে আছে, সেটা কোথায় লাগাবে, লাগাবাইতেছেন আপনি ওর আর একটা লড়িয়েছেন কি ফায়দা। এই জন্য আল্লাহওয়ালারা বলছেন হয় ওনাকে জিজ্ঞেস করে দাও যে আমি এটা দিতে চাই আপনার কোনো কাজে আসবে কিনা, জিজ্ঞেস করো, অথবা সবচেয়ে ভালো নগদ টাকা দাও যাতে যেখানে ঠেকা আছে সেখানে কাজে লাগাইতে পারে, সবচেয়ে বেহতরিন হাদিয়া যেটা আল্লাহওয়ালাদের খেদমতে পেশ করবেন আপনি নগদ টাকা। তাহলে জিজ্ঞেস করার দরকার নেই যে আপনি কি দিলে আপনার কাজে লাগবে, প্রশ্নও করা লাগবে না, এটা যে কোনো প্রয়োজনে ওনার কাজে লাগতে পারে, জরুরত তো আছেই। আমি একটা উদাহরণ দেখাইতে দিলাম যে একই টাকা দেওয়া যখন তারাবির বিনিময় করে দিচ্ছেন হইতেছে হারাম, এক পয়সা সওয়াব হইতেছে না, আবার যখন হাদিয়া করে দিচ্ছেন, হাদিয়াতে বান্দাকে রাজি করা উদ্দেশ্য, দানে আল্লাহকে রাজি করা উদ্দেশ্য, দানে কিন্তু দানের থেকে হাদিয়ার সওয়াব বেশি, দানের থেকে হাদিয়ার সওয়াব বেশি। এবং হাদিয়া দেওয়ার আদব হল যতদূর সম্ভব গোপনে দিতে হয়, হাদিয়ার আদব কি গোপনে দিতে হয়, খামার ভিত্তি করে ঘুরে, হ্যাঁ অনুমতি নিয়ে, আগে টেলিফোনে অনুমতি নিয়ে নিলেন, নিয়ে হুজুর আপনার জন্য একটা খাম ছিল এই খামটা, সেটা গোপনে হয়ে গেল, লোকেরা মনে করলো হয়তো ইসলাহের চিঠি, হ্যাঁ আপনি দিলেন কি হাদিয়া, তো হাদিয়ার আদব যে গোপন ওটাও থাকলো। এইগুলো শরীয়তের জিনিস, শিখার জিনিস আছে, মানুষ করে কি মুসাফার মধ্যে দেয়, কোন কোন সিলসিলা এই কাণ্ডটা করে, মুসাফার মধ্যে টাকা দেয়, তো মুসাফা হলো ইবাদত, ইবাদতের মধ্যে হাদিয়া দেওয়া যায়, একটা হুজুর এখন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হাতিয়া পেশ করবেন, উনি নিবেন কেমনে? মুসাফার সময় মুসাফাই করতে হবে, মুসাফার দোয়া পড়তে হবে, তখন কোন হাদিয়া নেই। হাদিয়া অনুমতি নিয়ে গোপনীয়তা রক্ষা করে দিতে হবে, এটা হলো শরীয়তের বিধান। এই হাদিয়া দানের থেকে অনেক বেশি সওয়াব রাখে, দানের থেকে হাদিয়া সওয়াব বেশি। তো হাদিসের প্রথম অংশ এটা, মানা কালা তৈবান, হালাল খানা খাইতে হবে, বান্দার হক ঠিক রাখতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে, কোন দুই নম্বরই করা যাবে না। বরকতের মালিক আল্লাহ, বরকত কে দিবে? আর এখন লোকেরা মনে করে যেটুকু আমি ধোকাবাজি করলাম এটুকুই তোমার লাভ, কুফুরি আকিদা, কুফুরি আকিদা। বরকত তো আল্লাহ দিবে। মান আকালা তৈবান আমিলা বিসুন্নতিন, যা আমল করব সুন্নত অনুযায়ী, সুন্নত অনুযায়ী আমল করলে অল্প আমল অনেক হয়ে যায়। নবীজি মুআজ ইবনে জাবালকে বললেন, ইয়া মুআজ আখলিস দীনাক ইকফিকাল আমালুল কলিল, তোমার দীনকে খালেস করো, সহি ভাবে করো, অল্প আমল অনেক হয়ে যাবে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা আমার লেখা কিতাবুস সুন্নাহ এটা ঘরে রাখেন, এখানে প্রায় বিভিন্ন আমলের সুন্নত তরিকা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমি লিখে দিই কিতাবুস সুন্নাহ। বন্ধু, নবীজির সুন্নাহ আছে, আরো অনেক কিতাব আছে, ওটা ঘরে তালিম করেন, ওটা দেখে দেখে চলেন, তাহলে হাদিসের এই অংশের উপর আমল হয়ে গেল। ও আমিলা বিসুন্নতি, এখন তো চতুর্দিকে শেরেক বেদাতে ছড়াছড়ি, এত বেদাত খালি বেলাত, এক এক মৌলবি নামে গেছে, হ্যাঁ, মেলাত কিয়াম প্রমাণ করার জন্য জান দিয়ে দিচ্ছে, কত দলিল পেশ করতেছে মিলাদের পক্ষে, অথচ যদি বলা যায় একটা হাদিস দেন, এত দলিল দেখেন, একটা হাদিস দেখেন, নবীজি আমরা যে মিলাদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, একটা হাদিস দেখেন যে নবীজি এরা মিলাদ একদিন পড়ছিলেন, অথবা আবু বকর সিদ্দিক পড়ছিলেন রাজিয়াল্লাহু তাআলা আনহু, বা ওমর রাজিয়াল্লাহু তাআলা পড়ছিলেন, একটা হাদিস দেখান। তো এই মিলাদ পার্টি একটা দলিল দেখাতে পারবে? একটা হাদিস দেখান। অথচ যে মৌলবি দিয়ে মিলাদ পড়ায়, ওই মৌলবির বাড়িতে কোনো দিন মিলাদ হয়েছে? মিলাদ যদি ভালো কাজ হয়ে থাকে, যে মৌলবি দিয়ে পড়াইতেছেন ওর বাসায় মিলাদ হয় না কেন? ও মিলাদ পড়ুক, পড়ে সবাইকে যে লাফি দিক, তা তো দেয় না। এটা একটা ধোকাবাজি, আপনার টাকা তো দিবেন না, একটা আবিষ্কার করছে, ওটা ওসিলে আমাদের পকেট কাটবে, এদের ওসিলা কি করবে? এখন তো কিছু না কিছু না দিয়ে পারবেন না, কমপক্ষে 200 টাকা তো দিবেন না। এই জন্য জনগণের পক্ষ থেকে ওলামাদের খেদমত করতে হবে, আর ওলামাদের দায়িত্ব তারা জনগণের জন্য নিজেকে বিলাই দিবে, জনগণকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য, দিনের তালিম দেওয়ার জন্য নিজেকে ফেদা করে দিবে। এখন তো তা নেই, নামাজ পড়াই দিচ্ছে, তালা লাগিয়ে দিচ্ছে, কেন কিছু শিখানো যায় না? নামাজ পড়াই দিচ্ছে, মসজিদে তালা লাগিয়ে দিচ্ছে, তো কোন তরিকা? মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা? তো নামাজ শিখবে কোন জায়গায়? ইমান শিখবে কোন জায়গায়? দাওয়াত শিখবে কোন জায়গায়? মসজিদগুলো আবাদ নেই, ইমাম সাহেব হেদায়াতের কাজ করতেছেন না, উনি চাকরি করতেছেন, পুরা মহল্লার হেদায়াতের দায়িত্ব ওনার উপরে। ওই মহল্লায় একজন বেনামাজি থাকলে ওই ইমাম সাহেবকে ধরা হবে, তুমি কি এটা দাওয়াত দিছিলে, নামাজের দাওয়াত দিছিলে, মসজিদে আসার দাওয়াত দিছিলে? পুরা মহল্লায় একজন বেনামাজি থাকলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইমাম সাহেবকে ধরবে। এলাকার কমিশনারকে ধরবে, চেয়ারম্যানকে ধরবে, ওদেরও দায়িত্ব লোকদেরকে নামাজি বানানো, লোকদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আমাদের জামানাদার কমিশনার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এরা তো জীবনেও শোনে নাই যে আমার এলাকায় একজন বেনামাজি থাকলে, একজন বে কোরআন থাকলে আমাকে কৈফিয়ত দিতে হবে, সে জীবনেও শোনে নাই। সে যে সিলেবাস পড়ছে, ওই সিলেবাসের কোথাও লেখা নেই যে মন্ত্রীর দায়িত্ব, সে যে এলাকার মন্ত্রী হয়েছে ওই এলাকায় নামাজ কায়েম করা, সবাইকে বিশুদ্ধ কোরআন তালিম দেওয়া। হ্যাঁ, ইমরান খান দাড়ি নেই, মোস নেই, কিন্তু সে তারা ভালো কাজ করছে, সে আইন জারি করছে স্কুল কলেজের প্রত্যেক ক্লাসে কোরআন শরীফ থাকতে হবে। দেখেন, একে দিয়ে আল্লাহ কাজ নিয়ে নিয়েছে, স্কুল কলেজের প্রত্যেক ক্লাসে কোরআন শরীফ থাকতে হবে, মুসলিম আসল থাকতে হবে। তো একে দিয়ে আশা করা যায়? হ্যাঁ, দাড়িও নেই, মোসও নেই, মোস রাখতে বললে হয় নাই, মোস থাকবে কিন্তু এটা কাটতে হবে, রাখতে বলা হয়েছে দাড়ি এক মুষ্টি, কিন্তু সেটা কাজ করছে। এরদোগান কি করছে? এরদোগান হইবে মানব থেকে মানুষ। হ্যাঁ, কি বাদ বলা রে? হ্যাঁ, বিবর্তনবাদ, বিবর্তনবাদ বলে এটা। সে তুরস্কর সমস্ত সিলেবাস থেকে ডারউইনের মতবাদ বাদ দিয়ে দিচ্ছে, যেটা কুফরি মতবাদ, আমাদের বাচ্চাদেরকে পড়ানো যাবে না। অন্য কোন মুসলমান দেশেরা পারছে? অন্য কোন মুসলমান দেশেরা বাদ দিতে পারছে? পড়ানো কেন জরুরি হয়ে গেল এই কুফরি কালাম? আমাদের কলিজার টুকরা তাকে পড়তে দিচ্ছি, আমরা কাফের বানাইতে দিছি? কেন সরকার এটা রাখছে? এর দোকান এটা করছে, এটা সব পত্রিকা আসছে না? তো দেখে এদের মাথায় ঘিলু নেই? অন্য মুসলমান দেশগুলো যারা চালায় তাদের মাথায় ঘিলু নেই? তারা কেন উৎসাহিত হল যে আমরা বাদ দিয়ে দিই, এটা একদম ঝেঁটিয়ে তাড়াই দিই, বিবর্তনবাদ আমাদের দরকার নেই, আমাদের তো কোরআন সুন্নাহ দরকার? তাদের মাথা আসে নাই, তাদের মাথা আসে নাই। ওনারা গীত গাইতেছেন সেকুলারের গীত, সেকুলারের গীত গাই আল্লাহ কাছে পার পাওয়া যাবে? সোজা জাহান্নাম, এই গীত গায়ে সোজা জাহান্নাম দেখতে হবে। তো দুই নম্বর কথা বলা হচ্ছে আমিলা বিসুন্নতিন, সুন্নত অনুযায়ী আমল, নবীদের তরিকা অনুযায়ী আমল। নবীদের তরিকার উল্টাটাকে বলা হয় বেদাত, উল্টাটাকে কি বলা হয়? বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না। এই জন্য কোন কিছু আপনি আমি ভালো মনে করলে ভালো হবে না, নিজের বিবেক দিয়ে শরীয়তকে মাফা যাবে না, নিজের বিবেক দিয়ে শরীয়তকে মাফা যাবে না। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে যে এটা শরীয়ত কি বলে, আমার বিবেকের নাম শরীয়ত না। অনেকে নিজেরটা ভালো মনে করে, ভালো এটি শরীয়ত হবে, এটা শরীয়ত হবে, এবং তাদের এত দুঃসাহস, তার বুঝের বিরুদ্ধে যদি কোন হাদিস পেশ করা হয় তো সে মানতে রাজি না, কথা এটা হাদিস হবে না, এটা আল্লাহ নবী বলতে পারে না। আরে বুখারিতে আছে, আর তুমি করতে আল্লাহ নবী এটা বলতে পারে না? তার বিবেককে সে এতটা অথেন্টিক মনে করে, যেটা সহি হাদিস পেশ করা হইতেছে, সুন্নত পেশ করা হইতেছে, সে কয় না এটা তো হইতে পারে না। আছে না ওই যে দাদা আছে বাপ মরে গেছে, দাদা আছে বাবা মরে গেছে, তো এই বাবা সন্তানরা দাদা থেকে মিরাজ পায়? মিরাজ পায় না, মিরাজ পায় না, মিরাজ তো শরীয়তে নির্দিষ্ট করে দিছে, ওটা পায় না। অনেকের আপত্তি হয় এটা শরীয়তে কি ফয়সালা হল, এটা তো শরীয়ত হয় না, এদের আর বেশি দেওয়া উচিত, আর এদেরকে বঞ্চিত করে দিল, এদের বাপ মরে গেছে দেখে এদেরকে বঞ্চিত করে দিল। আরে তুই শরীয়তের কি বুঝছো, এদেরকে বেশি দেওয়ার জন্যই বঞ্চিত করা হয়েছে, কারণ মিরাজ পাইলে ওর বাপের যে অংশ ঠিক অতটুক পাবে, ওর বাপের যে অংশ অতটুক পাবে, এতে তাদের জরুরত নাও মিটতে পারে। আল্লাহ মিরাসের খাতা থেকে ওদের নাম কেটে দিচ্ছেন, দিয়ে দাদার জন্য অন্য দরজা খুলছেন, ওদের প্রয়োজন অনুযায়ী হিবা করো, ওসিয়াত করো, দরকার ওর বাপের যা হিসা তাতে বেশি লাগলে বেশি দাও। এই বেশি দেওয়ার দরজা খোলার জন্য ওরা যদি ওয়ারিশ হয়, বাপেরটার ওয়ারিশ হয়, তো ওয়ারিশকে ওসিয়াত করা যায় না। মস্ত ভালো করে বুঝে রাখেন, আপনার থেকে যারা ওয়ারিশ হবে মিরাস পাবে তাদের জন্য ওসিয়াত করা জায়েজ নেই। আপনি বলে গেলেন এই আমি ইদা রেখে গেলাম, তোরা সব ভাগযোগ করে নিস, তবে আমি যে ঘরটা থাকতাম এই ঘরটা আমার ছোট ছেলের দিস। তা উদাহরণ দিলাম, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। ও যখন নাকি মিরাস পাবে তো ওর জন্য আলাদা করে একটা ঘর দিচ্ছেন কি হিসেবে? হ্যাঁ এটা দিতে পারেন, লোকে তো আমি বিয়ে দিতে পারলাম না, তো বিয়ের খরচটা ওরে বেশি দিস, এটা ঠিক আছে, এটা নেয়া সঙ্গত। কিন্তু এমন কোন কারণ নেই তারপরও একজনের জন্য কিছু একটা বলে গেলেন, ওসিয়াত করলেন, এই ওসিয়াত নাজায়েজ। লা ওসিয়াতা লি ওয়ারিসিন, হাদিস, লা ওসিয়াতা, ওয়ারিসের জন্য কোন ওসিয়াত নেই, জায়েজ নেই। এই নাতিগুলোর ওয়ারিশ কেন বানায় নাই? তাহলে এরা আর বেশি পাওয়ার কোন রাস্তা থাকবে না, ওই বাপের টুক পাবে। হ্যাঁ আল্লাহ ওইখান থেকে কেটে দিছে, ওপেন করে দিতে, দাদা দেখবে কি পরিমাণ দিলে আমার এই এতিম নাতিগুলো চলতে পারবে, ওই পরিমাণ দিয়ে দিবে। কিন্তু এই কথা তো আমাদের সমাজের দাদাও বুঝতেছে না, সব মাথা হাত দিয়ে সংক্ষেপে আফসোস করতেছে, হায় রে আমি তো দিতে চাইছিলাম কিন্তু আল্লাহ তো তোদের মাহরুম করে দিছে, আমি তো দিতে পারলাম, সবার সাথে হে আফসোস করতেছে, দাদা গাদা হয়ে গেছে, দাদা গাদা হয়ে গেছে। বেশি দেওয়ার জন্য আল্লাহ ওদেরকে অরেঞ্জ বানাইল না, তাতে বেশি দেওয়া যায়, আসলে মোটেও দিচ্ছে না, আবার আফসোস করতে, আমি তো দিতে চাইছিলাম কিন্তু আল্লাহ তো তোদের বঞ্চিত করে দিচ্ছে। আল্লাহর ফয়সালা তো বুঝতে হবে, না বুঝলে মানুষ খামাকা আল্লাহকে দোষারোপ করে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে। শরীয়তের প্রত্যেকটা কাজের গুরুত্বপূর্ণ হেকমত আছে, এটা সবাই বুঝবে না। তো দুই নম্বর এই ছিল যে সুন্নত অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী আমল করে, নতুন কোন তরিকা সে গ্রহণ করে না। কত তরিকা আছে, মাওসতিকের তরিকা আছে, কার্ল মার্ক্সের তরিকা আছে, আজকাল তো সব নেতার নাকি আদর্শ থাকে, নেতারা আদর্শ থাকে। আরে আদর্শ তো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমার কার আদর্শ আছে? আমরা সব সলিমদ্দি কলিমদ্দি, হ্যাঁ আমাদের একটা আদর্শ হয় নাকি? আদর্শ মুহাম্মদ রাসূলের আদর্শ, এটা মানতে হবে। আমাদের বংশীয় তরিকা আছে, হ্যাঁ আমাদের খানদানি তরিকা আছে, সব বাদ, সব দাপন করে দিতে হবে। আপনাকে আমাকে বানানো হয়েছে কেন? সুন্নত শেখো, আমল করো, দুনিয়ায় পৌঁছায় দাও, তার জন্য বানানো হয়েছে। নবীদের তরিকা শেখো, আমল করো, দুনিয়াবাসীকে দাওয়াত দাও, তুমি মুসলমান, তোমার হায়াত এই কাজের জন্য। কিন্তু আজকে আমরা মুসলমানরা নিজেরা সুন্নতকে জবাই করতেছি, আমরা মুসলমানরা নিজেরা নিজের ঘরে সুন্নতকে দাফন করে দিচ্ছি, দাফন করে দিচ্ছি। একটা ঘটনা শুনলাম, বিদেশে একটা লোক মুসলমান হয়েছে, সে অন্য মুসলমানদের জিজ্ঞেস করছে, আমি তো নতুন মুসলমান হয়েছি, তো আমি তো সব হুকুম আহকাম জানি না, তো দাড়ি কি রাখতে হবে, এটা শরিয়াতে কি বলে, আমি তো মুসলমান হলাম শরিয়াত কি বলে? ওই বেকুব মুসলমানরা বলতে, রাখলে রাখতে পারো, না রাখলেও চলে, দেখো আমরা তো রাখি নাই, কত বড় বেকুব মুসলমান। তখন সে বলতেছে, আচ্ছা আমাদের এই ধর্মের ক্যাপ্টেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাখতেন কিনা, উনি রাখতেন না কাটছেন এটা বলেন। কেনা উনি তো রাখতেন, তাহলে তো রাখতে হবে। ক্যাপ্টেন যখন রাখছে তাহলে তো আপনি রাখেন না, আপনি ভুল করছেন, আপনি ক্যাপ্টেনকে মানবেন না। তখন সে দাঁড়িয়ে রাখতে আরম্ভ করছে, অথচ মুসলমান গুলো তোকে মিস গাইড করছে। কয়টা রাখাও যায় না রাখাও যায়, না রাখলে তো মহিলা হয়ে যায় আর কাফের হয়ে যেতে হয়, কাফেরদের সাথে সামঞ্জস্য হয়ে যায় না রাখলে, মহিলাদের সাথে সামঞ্জস্য হয় আর কার সাথে, কাফেরের সাথে সামঞ্জস্য হয়। এই জন্য দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা ওয়াজিব, এবং সেটা প্রত্যেকের নিজের হাতের চার আঙুল 2 ইঞ্চি তাদের লম্বা হয়, লম্বা হইতে দেওয়া আর একটা ওয়াজিব। দাড়ি রাখা একটা ওয়াজিব, আর এটা লম্বা হইতে দেওয়া, খুব বেশি লম্বা করবেন যে আপনাকে বন জঙ্গলের মতো দেখা গেল, এটা জায়েজ নেই। শরীরে বিস্তারিত কিছু নেই, শরীরে তো সব সৌন্দর্য, এই জন্য দাড়িতে রাখবেন। এর একটা সাইজ আছে, নবী দিয়ে এক মুষ্টির পরে ছেড়ে দিতেন, এক মুষ্টির পরে ছেড়ে দিতেন। ইসলাম পুরোটাই সৌন্দর্য। তো যাই হোক, 2 নম্বর ছিল আমিলা বিসুন্নতি, নবীদের তরিকা অনুযায়ী সে আমল করে। নবীদের তরিকা বলে শুধু সুন্নত বুঝবো না আমরা, নবীদের তরিকার মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, আমরা যে সুন্নত বুঝি ওটা আছে, মুস্তাহাব আছে, সব আছে। আমিলা বিসুন্নতিন ও আমিনান নাসু বাওয়াইকাহু, ওই হাদিসের 3 নম্বর শর্ত, লোকেরা তার থেকে নিরাপদ বোধ করে যে এই লোকটা দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এই লোকটা দ্বারা আমার জান মাল ইজ্জত কোনো কিছুর ক্ষতি, এই লোকটা পারলে একটু উপকার করবে, না পারলে চুপ থাকবে, কিন্তু ক্ষতি করবে না। আমি তো না এরকম না হয় যে আমাকে রেই দেখে ভয় পায়, আল্লাহ এই লোক তো ডেঞ্জারাস, এর কারণে কখন খুন করে ফেলে, কোনটা ঘটাই দেয় আল্লাহ ভালো। কিছু লোক আছে না দেখলে আতঙ্ক সৃষ্টি হয়, মনে হয় বাঘ ভাল্লুক দেখতেছে, এদের জন্য বেঁচে যাওয়া খুব কঠিন। মানুষ হয়ে বাঘ ভাল্লুক হয়ে গেল, তার থেকে কেউ নিরাপত্তা বোধ করে না, কঠিন। মুসলমান তাকে বলে যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কেউ কষ্ট পায় না, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অহেতুক কেউ কষ্ট পায় না, তার বিবিও না, বিবির দিকে খেয়াল রাখো, শরীয়তে খুব তাকিদ করছে, বলাতে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, বিবির কাছে সর্বোত্তম। সেটা আল্লাহর কাছে ভালো হতে গেলে বিবির সার্টিফিকেট লাগবে, বিবির ভরে জুলুম করে আপনি আল্লাহর কাছে ভালো হওয়ার কোন রাস্তা খেয়াল রাখত। ইসলামে বিবাহ নামক কিতাব পড়েন, আমি ওখানে বিবির হক লিখে দিচ্ছি। এই 3 নম্বর পয়েন্ট এটা যে তার দ্বারা মানুষের উপকার হবে, কারো ক্ষতি হবে না। অথচ গ্রাম দেশে দেখা দেয় একজনের মুরগি আর একজনের বাড়ি গেছে, তো এন্ডিন খাওয়াই দিচ্ছে, একজনের ছাগল আর একজনের খেতে গেছে, ঠ্যাং ভেঙে দিচ্ছে, অহরহ গ্রাম দেশে ঘটতেছে। মানে পাড়া প্রতিবেশীর ভিতরে আর এক প্রতিবেশীর কোন দরদ নেই, আরে এগুলো জানোয়ার যাইতেও পারে, দড়িতে বাইন্ধে রাখছে, দড়ি ছিঁড়েও তো যেতে পারে, তাই বলে তুমি ঠ্যাং ভেঙে দিবা আর তার মুরগিটারে বিষ খাওয়াই দিবা? এগুলো গ্রাম দেশে খুব ঘটতে থাকে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর খুব ক্ষতি করে, তাহলে তো সে মুসলমান থাকতে পারলো না। যার দ্বারা অন্য মানুষের ক্ষতি হয়, অন্য মানুষের কষ্ট হয়, তো মুসলমান থাকতে পারল। এই জন্য এক হাদিস আসছে যে লোকদের সাথে বেশে এবং তাদের কিছু ক্ষয়ক্ষতি বরদাস্ত করে নেয় সে ভালো, ওই ব্যক্তি থেকে যে কারোর সাথে মেশেও না আর কারোর থেকে কষ্টও বরদাস্ত করে না। আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিন আল্লাযী লাম ইউখালিতুন নাস ওয়া লাম ইয়াসবির আলা আযাহুম। মিষ্টি হবে, তাদের দ্বারা কোনো কষ্ট হলে নিজ দয়া মাফ করে দিতে হবে, এই অপেক্ষায় বসে থাকার দরকার নেই, আগেও মাফ চাক তারপর দেখা যাবে, মাফ করবো কিনা পরে দেখা যাবে, দরকার মাফ করে দিই। আলামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আপনি যদি নিজের পক্ষ থেকে মাফ করে দেন তা আপনার আবার অনেক গুনাহ আল্লাহর কাছে জমা রয়ে গেছে যার থেকে তওবা করা হয় নাই। আল্লাহর ওয়াদা তখন আল্লাহর রহমতের ভিতরে ঢেউ এসে যায়, সে বান্দা হয়ে তার ভাইকে মাফ করে দিল মাফ চাওয়া ছাড়া, আর আমি তো রহমানুর রহিম, তাহলে ও মাফ চাওয়া ছাড়া ওর গুনাহগুলো আমি মাফ করতে পারি না? এই কথা বলে আল্লাহ এই লোকের মাফ করে দেয়, এই লোকের মাফ করে দেয়। তো আমাদের দ্বারা মানুষের কল্যাণ হবে। এক আয়াতে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। এক নম্বর কল্যাণ তো তাকে জান্নাতের দিকে নিয়ে আসা, সবচেয়ে বড় কল্যাণ কোনটা?
জান্নাতের দিকে নিয়ে আসা।
কিন্তু তার ব্যাপকতার মধ্যে এই সব আছে, দুনিয়ার ছোটখাটো উপকার তার মধ্যে দাখিল আছে। তো এই হাদিসের তিনটা পয়েন্ট বলা হয়েছে, হালাল খানা খায়, সুন্নত অনুযায়ী চলে এবং তার দ্বারা কারোর অনিষ্ট হয় না, ক্ষতি হয় না। নবীজি বলেন আমার এই উম্মত জান্নাতে দাখিল হবে, আমার এই উম্মতটা জান্নাতে দাখিল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনও সিফাত অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك يا حي يا قيوم، يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى نفسنا، ربنا تقبل منا إنك أنت السميع العليم، أتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، فالحمد لله رب العالمين.